exclusively on FusionBD.com.
Guasha.
স্বাগত সবাইকে কুয়াশায়। আর আপনার সঙ্গে আছি আমি আরজি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও 89.12 FM। শুরুতে রয়েছে এক্স-ফাইলস এর সত্য ঘটনা। আসুন তাহলে এক্স-ফাইলস এ শুনি আজকের সত্য ঘটনা। এক্স-ফাইলস শেষ হওয়ার পর আবারও ফিরছি কুয়াশা
এক্স-ফাইলস।
কানাডার উত্তর পশ্চিমে অবস্থিত শহরটি ইউনাইটেড স্টেটস এর বৃহত্তর আর জনবিরল একটি শহর। মূলত এই শহরের অধিকাংশ খালি জায়গা পাহাড় আর বনের জন্য জনপ্রিয়। এখানে যেমন বন্য প্রাণীর বসবাস, তেমনই রয়েছে অনেক উপশহর। অন্যান্য দেশ থেকে পর্যটকরা এখানে আসে স্কিইং, মাউন্টেন বাইকিং আর হাইকিং করতে। অ্যালাস্কার অ্যাঙ্কোরেজে বাস করত 18 বছর বয়সী বনি ক্রিস্টিন ক্রেই। অ্যালাস্কার অ্যাঙ্কোরেজে জন্ম বনির। বাবা মা এক ভাই এক বোন নিয়ে তার পরিবার। বাবা মায় ডিভোর্স হয়ে যাওয়ার পর তার মা আরেকটা বিয়ে করে, সেখানে জন্ম নেয় তার ছোট দুই ভাই বোন। মা আর সৎ বাবার সাথে বসবাস করতে শুরু করে সে। পরবর্তীতে এই সৎ বাবার সাথেও তার মায়ের ডিভোর্স হয়ে যায়। সে আর তার সৎ ভাই বোন মিলে তার সৎ বাবার সাথেই থাকে। বোনের ছোট ভাইয়ের নাম অ্যাডাম, যার বয়স 13 বছর, আর সবচেয়ে ছোট বোন 12 বছর বয়সী স্যামান্থা। বনি ইউনিভার্সিটি অফ অ্যালাস্কার প্রথম বর্ষের ছাত্রী। দেখতে খুব সুন্দরী ছিল সে, আর তার স্বভাবও ছিল চটপটে। সে অনেক বন্ধু বান্ধব প্রিয় ছিল, ক্লাসে সবার সাথে মিলে মিশে চলত। যে একবার তার সাথে কথা বলত সেই তার বন্ধু হয়ে যেত। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও সে পারদর্শী ছিল। এছাড়া অন্যান্য সামাজিক কর্মকাণ্ড যেমন মাদকদ্রব্য, নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো, এসবের বিরুদ্ধে সে সক্রিয় ভূমিকা পালন করত। বাসায় সবচেয়ে বড় বোন হওয়ায় ছোট দুই ভাই বোনের প্রতি যেমন দায়িত্ব পালন করত, তেমনি সারা দিন তাদের সাথে দুষ্টুমিতে মেতে থাকত। প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও মায়ের সাথে যেত দেখা করতে। 1994 সালের 28 সেপ্টেম্বর সকাল 7টায় বোনের ইংলিশ ক্লাস। বাসা থেকে অনেক দূরে হলেও সে কখনো তার ক্লাসে পৌঁছতে দেরি করেনি, এজন্য শিক্ষকরা তাকে খুব পছন্দ করত। অন্য সব দিনের মতো সেদিনও সে খুব ভোরে বাসা থেকে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। 45 মিনিটের পথ হেঁটে বাস স্টপে যেতে হবে, তারপর সেখান থেকে বাসে করে কলেজে। কিন্তু সেদিন তার আর কলেজে পৌঁছানো হল না। কলেজ থেকে বাসায় আসতে বোনের সাধারণত রাত 9টা-10টার মতো বেজে যায়। সেদিন রাতে যখন বোনের ছোট ভাই বোন অ্যাডাম আর স্যামান্থা তাদের বাড়ির দুইতলায় বসে পড়ালেখা করছিল, তখন তারা শুনতে পেল কে যেন কলিং বেল বাজাচ্ছে বারবার। স্যামান্থা নিচে নেমে আসতেই তার বাবা দরজা খুলে দিল। একটা লোক এসে তার বাবাকে কি যেন বলল, সে শুধু শুনতে পেল তার বাবা জোরে চিৎকার করে কান্না করতে করতে বলল, নো, দিস ক্যানট হ্যাপেন, নট মাই বনি। স্যামান্থা সেদিনই প্রথম তার বাবাকে কান্না করতে দেখে। সে ঘটনাটা কিছুটা আঁচ করতে পেরেও বারবার প্রার্থনা করছিল যে তার বোন যেন অন্তত কোন একটা হাসপাতালে থাকে, অন্তত বেঁচে যেন থাকে। তাদের মা ক্যারেন সেই মুহূর্তে ফ্লোরিডাতে ছুটি কাটাচ্ছিল, সুতরাং সেখানকার সময় তখন রাত 2টা বাজে। তখন সে খবর পায় তার বড় মেয়ে বনির অবস্থা ভালো না। অ্যালাস্কার টহল সৈনিকদের একজন তাকে ফোন দিয়ে জানায় যে বনি একটি হাইকিং অ্যাক্সিডেন্টে মারা গেছে। ক্যারেন এটা শুনে খুব অবাক হল। তার কাছে প্রথমে মনে হয় যে কেউ তার সাথে হয়তো দুষ্টুমি করছে, কারণ বনির তো এমন সময় হাইকিং এ যাওয়ারই কথা না। কিন্তু না, এটাই সত্যি, কেউ তার সাথে দুষ্টুমি করছিল না। 1994 সালের 28 সেপ্টেম্বর দুপুরে একজন হাইকার বনির মৃতদেহ বাসস্টপ থেকে 10 মাইল দূরে অবস্থিত একটি খাত ম্যাকহা ক্রিকে ভাসতে দেখে, তারপর সঙ্গে সঙ্গে পানি থেকে তুলে আনে। এরপর আশপাশ থেকে টহল সৈনিক খুঁজে তাদের খবর দেয়। কোনো আইডি কার্ড না থাকায় প্রথমে তারা মৃতদেহটির কোনো পরিচয় পায় না। পরে হাতে তার কলেজের একটি রিং দেখতে পায় তারা, সেখান থেকে তার পরিচয় শনাক্ত করে। বনির মা ক্যারেনের কাছে পুরো ঘটনাটি কেমন যেন সন্দেহজনক মনে হয়, কারণ বনি কখনো ক্লাস মিস দেয় না। তাই সে ক্লাস ফাঁকি দিয়ে একা একা কেন হাইকিং এ যাবে, আর তার কাছে কোনো গাড়িও নেই, সুতরাং সে এতটা দূর ম্যাকা ক্রিকে হেঁটে হেঁটে কিভাবে যাবে? কেউ না কেউ তো তাকে গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে গেছে, তাহলে তার সাথে জন গেল কোথায়, আর কেই বা ছিল সে? ক্যারেন খবর পাওয়া মাত্র ফ্লোরিডা থেকে অ্যাঙ্কারেজের উদ্দেশ্যে রওনা দেয়। ফেরার পথে তার শুধু মনে হতে থাকে যে সে ফ্লোরিডা যাওয়ার আগে তার ছেলে মেয়েদের সাথে দেখা করে যেতে চেয়েছিল। অ্যাজ আমার স্যামান্থা গিয়ে তার সাথে দেখা করলেও বনি তার ক্লাসের জন্য যেতে পারেনি। এতে করে তার খুব মন খারাপ হয়েছিল। কিন্তু বনি ফোন করে বলেছিল যে ছুটি কাটিয়ে দেশে ফিরলে সে তার মায়ের বাসায় গিয়ে কিছুদিন থেকে আসবে। কিন্তু কে জানত যে তার মায়ের সাথে আর কোনোদিন তার দেখা হবে না। তবু ক্যারেন নিজেকে আশা দিতে থাকে যে এ সব মিথ্যা। সে হয়তো বিমান থেকে নেমেই দেখবে এয়ারপোর্টে তার মেয়ে বনি দাঁড়িয়ে আছে, তাকে জড়িয়ে ধরে বলবে, মম আই এম সরি দ্যাট আই কুডন্ট মিট ইউ বিফোর, সো আই কেম হিয়ার টু সারপ্রাইজ ইউ। কিন্তু না, এমন কিছুই হয়নি। বিমান থেকে নেমেই তাকে সরাসরি বনের অন্ত্যেষ্টিক্রিয়ায় চলে যেতে হল। শেষবারের মতো কফিনে রাখা মেয়ের মৃতদেহটা দেখল সে। শেষবারের মতো সে মেয়ের মুখে হাত ছুঁয়ে দেখল। আর তখনই তার মনের সন্দেহ আরো তীব্র হল। সে যখন বনির হাত ধরেছিল তখন সে স্পষ্ট বুঝতে পারল তার মেয়ের আঙ্গুলের গ্রন্থিগুলো ভাঙা। এছাড়াও বনির মাথায় অনেকগুলো আঘাতের চিহ্ন দেখা যায়। কিন্তু এটা দেখি পুলিশ বলে যে উঁচু পাহাড় থেকে খাতে পড়ে যাওয়ার সময় হয়তো মাথায় আঘাত লেগেছে। পুলিশ বনির মৃত্যুকে কেবল দুর্ঘটনা বলছে। তারা বলে বনি হয়তো সেদিন কৌতূহলবশত তার ক্লাস ফাঁকি দিয়ে দূরে হাইকিং করার সিদ্ধান্ত নেয়, আর তখনই দুর্ঘটনা ঘটে, আর এভাবেই তার মৃত্যু হয়। কিন্তু বনির মা এটা মানতে নারাজ। সে তাদের বলে যে তার মেয়েকে খুন করা হয়েছে, আর যেভাবেই হোক সে তার মেয়ের খুনিকে খুঁজে বের করবে। ক্যারেন তার সাংবাদিক এবং মিডিয়াতে কাজ করে এমন কিছু বন্ধুদের পুরো ঘটনাটা খুলে বলল। সাথে তার একজন পরিচিত মহিলা পুলিশ ছিল, সেই রহস্য উদ্ঘাটনে তারও সাহায্য চাইল। পুলিশ তার সাহায্যে এগিয়ে গেল। যে পাহাড়ের খাতে বনির মৃতদেহ ভাসছিল সেখানে এবং সেখানকার আশেপাশে সব জায়গায় আবারও তল্লাশি চালানো হল, কোনো প্রমাণ খুঁজে পাওয়ার আশায়। পাহাড়ের যে স্থান থেকে বনি পড়ে যায় বলে ধারণা করা হয়, পুলিশ সেখানে খুঁজে একটি রক্ত মাখা পাতা পায়। পাতাটা বেশ বড় ছিল আর পাহাড়ের কোণ থেকে বেশ খানিকটা দূরে পড়েছিল সেটি। তাই পুলিশ ধারণা করে যে সেখান থেকে নিচে পড়ার আগেই বনিকে আঘাত করা হয়। কিন্তু যেহেতু সেখানে এই খুনের আর কোনো প্রমাণ বা চিহ্ন খুঁজে পাওয়া যায়নি, সেহেতু পুলিশের জন্য খুনি খুঁজে বের করাটা অনেক কঠিন হয়ে যাবে। তাই তারা একবার ক্যারেনকে বলে বনির মৃত্যুটা যে আসলে একটা খুন, এটা সমাধান নিয়ে খুব বেশি আশাবাদী না হতে, কারণ এই খুনিকে খুঁজে পাওয়া অসম্ভব, তাই এটাকে দুর্ঘটনা বলেই মেনে নিতে। কিন্তু ক্যারেন তো হার মানার পাত্র না। সে পুলিশের প্রস্তাব প্রত্যাখ্যান করে। তার কাছে মনে হচ্ছিল পুলিশরা কোনো এক অজানা কারণে তার কাছ থেকে কিছু তথ্য লুকোচ্ছে। ঘটনা এখানেই সীমাবদ্ধ না। বেশ কিছু বছর আগে বনির মা ক্যারেন পুলিশের গুপ্তচর হয়ে অনেকদিন কাজ করে, যেখানে তার কাজে থাকে এলাকার অন্যতম ড্রাগ ডিলারদের খুঁজে বের করা। কিছুদিন তার ইনভেস্টিগেশন ভালোই চলে, কিন্তু একসময় সে ড্রাগ ডিলার খবর পেয়ে যায় যে ক্যারেন আসলে পুলিশের একজন গুপ্তচর। এর মধ্যে একদিন তার কাছে খবর আসে যে ড্রাগ ডিলারের লোক তার ও তার পরিবারের পেছনে লেগেছে। সে খুব একটা পাত্তা দেয় না, কারণ পুলিশের কাছ থেকে যথেষ্ট সাপোর্ট দেয়া হচ্ছে তার আসল পরিচয় গোপন রাখার জন্য। সে তার এই গুপ্তচরের অভিযানে বেশ কিছু ড্রাগ ডিলারকে জেলে ভরে। এরপর সে গুপ্তচরের চাকরি ছেড়ে দেয়। অন্যদিকে সে ড্রাগ ডিলারগুলো জেল থেকে যেদিন ছাড়া পায় তার পরের দিনে তার মেয়ে বনি খুন হয়। এই সব মিলে ক্যারেনের মনে হতে থাকে যে তার মেয়ের মৃত্যুর জন্য আসলে সে দায়ী, তাই তাকেই খুনের রহস্য ভেদ করতেই হবে। আর যতদিন না রহস্য সমাধান হচ্ছে ততদিন সে থেমে থাকবে না বলে প্রতিজ্ঞা করে। পুলিশও তাদের মতো তদন্ত চালিয়ে যেতে থাকে, কিন্তু সে পাহাড় থেকে পাওয়া রক্তাক্ত পাতায় পাওয়া ডিএনএ ছাড়া আর কোনো প্রমাণই পাওয়া যায়নি। এভাবেই কেটে যায় একটি বছর। এর মধ্যে একজন ইনভেস্টিগেটরের সাথে বনির মা কথা বলে। সে তাকে জানায় যে গুপ্তচর থাকাকালীন সে একজনের কাছ থেকে খবর পায় যে ড্রাগ ডিলাররা তার পরিবারের পেছনে লেগেছে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে। ক্যারেন সে ইনভেস্টিগেটরকে বারবার জিজ্ঞাসা করে যে সেই তথ্য কার কাছ থেকে পেয়েছে, কিন্তু সে জানায় না, কারণ যার কাছ থেকে সে তথ্যটা পেয়েছিল তাকে কথা দিয়েছিল যে তার পরিচয় সে কাউকে বলবে না। ইনভেস্টিগেটর তার সব কথা শোনে, কিন্তু ক্যারেনের কাছে মনে হয় সে তার কথাগুলো আমলে নেয়নি। 1995 সাল, অর্থাৎ এক বছর পর, বনির এক শিক্ষিকা ক্যারেনের সাথে যোগাযোগ করে। সে জানায় বনির ক্লাসের একটা ছেলেকে নাকি তার সন্দেহ হয়েছে। তার মনে হয় সেই ছেলেটি কোনোভাবে বনির খুনের সাথে জড়িত, কারণ সেই ছেলেটি ডায়েরিতে বোনের মৃত্যুর দিন অর্থাৎ 28শে সেপ্টেম্বরকে ঘিরে অনেক কিছু লিখেছে। তার মধ্যে কিছু লেখার শিরোনাম এমন, ভেরি টাফ ডে, পুত্রা টেস্ট। আবার সেদিন নাকি সে ক্লাসে আসেও অনেক দেরিতে, আর আসার পর তাকে অনেক ক্লান্ত দেখাচ্ছিল, তার সারা শরীর আর জামা কাপড় ভেজা ছিল। তাকে দেখে মনে হচ্ছিল ক্লাসে আসার পথে সে পানিতে পড়ে গিয়েছিল। আর তার ডায়েরিতে হিংস্র মনোভাব সম্পন্ন আরো অনেক লেখা রয়েছে। কিন্তু বোনের মৃত্যুর পর তার ডায়েরির লেখাগুলো কেমন যেন শান্তিপূর্ণ হয়ে যায়। পুলিশ সে ছেলেকে জিজ্ঞাসাবাদ করে আর সেই সাথে ডিএনএ টেস্টও করে, কিন্তু ডিএনএ ম্যাচ হয় না। আবার আরেকজন আদালতে সাক্ষী দেয় যে ছেলেটি বোনের মৃত্যুর সময় তার সাথে ছিল, তাই এই খুনের মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ক্যারেন জানে যে বোনের ক্লাসমেট একা এরকম একটা খুন করতে পারবে না, তার সাথে নিশ্চয়ই আরেকজন ছিল। আর আরেকজন যদি থেকেই থাকে তাহলে ছেলের ডিএনএ সাথে সেই ডিএনএ ম্যাচ করবে না। সে আরো খোঁজ নিয়ে দেখে যে এই ছেলের বিরুদ্ধে একটি স্ট্রিট ফাইটের চার্জ আরোপ করা হয়েছিল, যেখান থেকে তাকে জামিনে ছাড়িয়ে আনে তারই এক বন্ধু, যে তিনি আরেকটা খুনের মামলার সাথে জড়িত। ঘটনায় এভাবে একটার পর এক জট বাড়তে থাকে, যত দিন যেতে থাকে মামলা ততই রহস্যময় হতে থাকে। একটা কেস সেটা যতই রহস্যময় হোক না কেন, মাসের পর মাস সেটা অমীমাংসিত থেকে গেলে একসময় সেটা হারিয়ে যায়। এরকমটা যেন বনির কেসের সাথে না হয় সেজন্য ক্যারেন একটা ক্যাম্পেইন শুরু করে। সে বেশ কিছু প্রচারপত্র আশেপাশে সব জায়গায় বিলোতে থাকে। এছাড়া বাম্পার স্টিকার বানিয়ে সেগুলো বাস ট্রেন সহ সব জায়গায় লাগিয়ে দেয়। এই প্রচারপত্রের বাম্পার স্টিকারের শিরোনাম ছিল হু কিলড বনি। এতে করে যারা জানতো না তারাও এর সম্পর্কে জানতে শুরু করল। আবার এক একজন এক এক রকম তথ্য দিতে থাকলো, কিন্তু এগুলো কোনোটাই খুনের রহস্যকে সমাধানের পথে নিয়ে যাচ্ছিল না। এক পর্যায়ে পুলিশেরা ক্যারেনের বাড়াবাড়ি দেখে তার উপর রাগ হয়ে যায়। ক্যারেনের সাথে তারা যোগাযোগ কমিয়ে দেয়। নিজেদের মতো এই কেস নিয়ে তদন্ত চালিয়ে যেতে থাকে। তারা বোনের ক্লাসমেট, প্রতিবেশী বা তার সাথে যারা কাজ করত, তার খুনের দিন সে যেই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল সেখানকার মানুষ সবাইকে জিজ্ঞাসাবাদ করে। প্রায় এক সপ্তাহ চলেই জিজ্ঞাসাবাদ, কিন্তু কেউ সেদিন দেখেনি বোনিকে, তার পরিচিতরাও জানে না কিছু। অন্যদিকে বোনের মা ক্যারেন এই সম্পর্কে কোনো তথ্যই পায় না। দিনের পর দিন সে অনুশোচনায় ভুগতে থাকে যে তার জন্য তার মেয়ের জীবন গেছে। প্রথমত সে তার ডিভোর্সের পর ছেলে মেয়েদেরকে ছেড়ে আলাদা হয়ে যায়। তারপর নিজের পরিবারের ঝুঁকির কথা না ভেবেই সে গুপ্তচরের কাজ করে ভয়ঙ্কর অপরাধীদের জেলে ভরে। মেয়ের খুনের জন্য সে নিজেই দায়ী এমনটাই মনে করতে থাকে সে। কিন্তু টহল সৈনিকরা তাকে বোনের মৃত্যুর ব্যাপারে আরেকটা তথ্য গোপন রেখেছিল, যেটা পুরো কেসটাকেই বদলে দিতে পারত। এভাবে বেশ কিছু মাস কেটে যায়। একদিকে বোনের মা ভাবতে থাকে তার মেয়ের মৃত্যুর জন্য সে দায়ী, অন্যদিকে পুলিশও তাকে বিশ্বাস করতে চায় না। তারা ভাবে মৃত্যুর কারণ সম্পূর্ণ আলাদা। তাই টহল সৈনিকরা অবশেষে ক্যারেনকে সে গোপন তথ্যটা জানায়। বোনের মৃত্যুর আগে তাকে কয়েকবার খুব নির্মম ভাবে ধর্ষণ করা হয়। এখন বলতে গেলে তার খুনের রহস্য একটা সমাধান পেয়েছে। শুধুমাত্র পাহাড়ে পাওয়া সেই ডিএনএ ম্যাচ খুঁজে পেলেই খুনি বের হয়ে আসবে। পুলিশ বেশ কয়েকজনকেই তাদের সন্দেহের তালিকায় রাখে, যেমন বনির প্রেমিক, কিছু ড্রাগ ডিলার্স। কিন্তু কোন ড্রাগ ডিলারের ডিএনএ ম্যাচ হয় না। আর বনির প্রেমিক তো ক্যালিফোর্নিয়াতে থাকে, সেখানে কলেজে পড়ে, তার তো খুনের সাথে জড়িত থাকার প্রশ্নই ওঠে না। তবে হ্যাঁ, সন্দেহের তালিকায় আরেকজন আছে, যে বনির মৃত্যুর আগের রাতেই শহরের বাইরে একটি ট্রিপ থেকে বাসায় ফেরে, আর সে হচ্ছে বনির সৎ বাবা। সবাই এতে শুনে খুব অবাক হয়ে যায়। সবচেয়ে বেশি অবাক হয় ছোট মেয়ে সামান্থা, সেটা কিছুতেই মেনে নিতে পারে না, কারণ তার বাবা কখনো তাদের সাথে ধমক দিয়েও কোনো কথা বলেনি। সে কিভাবে খুন করতে পারে? পুলিশ তার ডিএনএ স্যাম্পল নেয় পরীক্ষা করার জন্য, কিন্তু না, এবারও রেজাল্ট নেগেটিভ। 1998 সাল, বনি ক্রিস্টিন ক্রেগের হত্যা 4 বছর কেটে গেছে, কোনো সমাধান পাওয়া যায়নি এখনো। খুঁজে বের করে যাচ্ছে না আসল খুনিকেও। পুলিশ আর টহল সৈনিকরা তখন তদন্ত চালিয়ে যাচ্ছে। ঠিক তখন সৈনিকদের একজন প্রাক্তন সিটি বাস ড্রাইভারকে সন্দেহ করা শুরু করে। কারণ বনে প্রতিদিন সেই বাসেই যাওয়া আসা করত। যখন আর কোন সম্ভাব্য খুনি খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সে ভেবে দেখল বাস ড্রাইভারের খুনের সাথে জড়িত থাকার একটা সম্ভাবনা থাকতে পারে। কারণ স্কুলের এক মেয়েকে হয়রানির অভিযোগে তার চাকরি চলে যায়, কিন্তু আবারও সেই একই ডিএনএ টেস্টের রেজাল্ট নেগেটিভ। এভাবে মাসের পর মাস কেটে যেতে থাকে। বনির মা হু কিলড বনি শিরোনামে তার ক্যাম্পেইন চালিয়ে যেতে থাকে, যেন সময়ের আড়ালে এই কেস বিলীন না হয়ে যায়। এর মধ্যে পুলিশ সেই এলাকার প্রায় 100 জনের ডিএনএ টেস্ট করে, কিন্তু পজিটিভ কোন রেজাল্ট আসে না। 2006-07 বনির হত্যার 12 বছর কেটে যায়। হঠাৎ আলাস্কার পুলিশের কাছে স্টেট ক্রাইম ল্যাব থেকে একটা ফোন আসে। সেখান থেকে জানায় তারা কোডি সিস্টেমের মাধ্যমে একটা ডিএনএ ম্যাচ খুঁজে পেয়েছে। পুলিশ দেখলো সেই ডিএনএ ম্যাচটা বনির খুনি। কোডিস ডিএনএ হচ্ছে কম্বাইন্ড ডিএনএ ইনডেক্স সিস্টেম, যেখানে ডিএনএ স্যাম্পলস এর একটি ন্যাশনাল ডাটাবেস থাকে। যেসব অপরাধীরা অপরাধ করে ধরা খায় তাদের ডিএনএ সহ যাবতীয় তথ্য এখানে জমা থাকে। বনির খুনি ইউনাইটেড স্টেটস এর নিউ হ্যাম্পশায়ারের জেলে রয়েছে। সে 2003 সালে একটা ডাকাতির অপরাধে জেল খাচ্ছে। লোকটির নাম কেনেথ ডিয়ম। এই খবর পেয়ে পুলিশ সাথে সাথে সেখানে চলে গেল। তারপর তার আনঅফিশিয়াল ইন্টারভিউ নেয় পুলিশ, জিজ্ঞেস করে বনির কথা, কিন্তু সে বলে সে নাকি এই নামে কাউকে চেনেই না। তারপর পুলিশ তাকে 94 সালের 28 সেপ্টেম্বরের ঘটনা বলে। এর উত্তরে সে বলে তার নাকি এমন কিছুই মনে নেই। বনির ছবি দেখালেও সে একই উত্তর দেয়, কিন্তু যতই না বলুক ডিএনএ তো আর মিথ্যে বলে না। বনি হত্যার মামলায় ডিয়নকে আসামি করে শুরু হয় বিচার পর্ব। কাঠগড়ায় দাঁড়া করানো হয় তাকে। বনির মা ক্যারেনের যেন খুশির সীমা থাকে না। অবশেষে তার মেয়ের খুনিকে পাওয়া গেছে, কিন্তু আদালতে ডিয়ন কিছুতেই স্বীকার করে না। তারপর ডিএনএ ম্যাচের কথা বললে সে স্বীকার করে যে ওটা সেই ছিল, কিন্তু চট করে একটা মিথ্যা গল্প সাজিয়ে ফেলে। বলে সে নাকি বনিকে হত্যা করেনি, বনির সাথে তার আগে থেকে একটা সম্পর্ক ছিল। সেদিন বনি ক্লাস ফাঁকি দিয়েছিল, তারপর তারা দুইজন একসাথে কিছু সময় কাটাবে বলে ঠিক করে। বনি নাকি পাহাড় পছন্দ, তাই তারা সেখানে যায় ঘুরতে। সে বনিকে ধর্ষণ করেনি, এতে তাদের দুজনের মত ছিল, যেহেতু তাদের মধ্যে আগে থেকে একটা সম্পর্ক আছে। কিন্তু হঠাৎ করে বনির পা পিছলে বনি পাহাড় থেকে পড়ে মারা যায়। সে এই ঘটনায় খুব বেশি ভয় পেয়ে যায়, তাই আর কাউকে ব্যাপারে কিছু জানায়নি। এইবার এই কেসটা নতুন এক বাঁক নেয়। ডিয়ন বলে এক কথা, আর অন্যদিকে বনির মা দাবি করে অন্যটা। কেস যেন কিছুতেই থামে না। বনি যেহেতু সেই সময় তার প্রেমিকের সাথে অনেক বছর ধরে একসাথে ছিল, তাই সে কিছুতেই এমন কাজ করবে না বলে জানায় ক্যারেন। অন্যদিকে ডিয়ন কিছুতেই স্বীকার করে না যে সেই বনিকে ধর্ষণ করে হত্যা করেছিল। কেস চলতেই থাকে, পার হয়ে যায় বছরের পর বছর। অবশেষে 2011 সালের 12 জুন আদালতে প্রমাণ হয় ডিয়ন বনিকে ধর্ষণ করে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করে পাহাড় থেকে ফেলে দেয়। সেদিন ডিয়নের প্রাক্তন স্ত্রী জানায় যে সেই সময় বনির নামের কারোর সাথে তার স্বামীর কোন সম্পর্ক ছিল না, থাকলে সে অবশ্যই জানত। এরপর ডিয়ন নিজেই তার দোষ স্বীকার করে নেয়, উকিলের কাছে সব খুলে বলে, কিভাবে বনি ক্লাসে যাওয়ার সময় তাকে লিফট দেওয়ার কথা বলে তার গাড়িতে তোলে, তারপর মাথায় আঘাত করে, তারপর তাকে অজ্ঞান করে পাহাড়ে নিয়ে যাওয়ার পর বনির জ্ঞান ফিরে। ডিয়ন যখন তাকে ধর্ষণ করছিল তখন সে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, এতে সে রেগে গিয়ে তাকে মাথায় আঘাত করে মেরে ফেলে দেয় নিচে। কোর্ট ডিয়নকে যাবজ্জীবন কারাদণ্ড সহ 124 বছরের জেলের শাস্তি প্রদান করে 2011 সালের 31 অক্টোবর। বনির মৃত্যু 17 বছর পর অবশেষে তার খুনি সাজা পেল, আর বনির মা যেন প্রশান্তি খুঁজে পেল। অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে জীবন। আজকের এক্স ফাইলসে বনির মায়ের ভূমিকা ছিল অনেক বেশি। তার হার না মারা মনোভাবই শেষ পর্যন্ত তার মেয়ের খুনিকে খুঁজে বের করতে সাহায্য করেছে। অবশেষে সেই খুনিও শাস্তি পেয়েছে। ঠিক এভাবে ন্যায্য যে কোনো কিছু পেতে হলে থাকতে হবে অদম্য অধ্যবসায়। বনি হত্যাকাণ্ডের মতো এরকম ঘটনা আর না ঘটুক সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের কুয়াশার এক্স ফাইলস।
কুয়াশা
এতক্ষণ ধরে কুয়াশা এক্সাইলে শুনছিলেন আজকের সত্য ঘটনা, আর এখন শুরু হতে যাচ্ছে কুয়াশার মূল গল্প বা কুয়াশার আরেকটি কাহিনী। আজকে আপনাদের জন্য যিনি লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তি। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি। আপনি আছেন রাজু শারমিনের সঙ্গে কুয়াশায়, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়।
আতর, লোবান, তিন হাত কাফন, বেলপাতা, খাটিয়া সব রেডি, চন্দন কাঠও আছে। মরলে সবাই এক, কই হিন্দু কই মুসলমান, সবই তো দেখি একই শরীর।
প্রত্যেকটা মানুষ জন্মায় একটা উদ্দেশ্যে, তা হল মৃত্যু। জন্ম থেকে মৃত্যুর এই পথে মানুষ যতই আয়োজন করুক, তার শেষ গন্তব্য মৃত্যু। কিন্তু মানুষের ইতিহাসে সংস্কৃতির ইতিহাস, মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত মানুষ সংস্কৃতির হাত ধরে এগিয়েছে। মৃত্যুকে নিয়েও মানুষের অনেক সংস্কৃতি আছে। এসব সংস্কৃতির আয়োজন করে আসছে প্রায় দুই পুরুষ ধরে হারাধন। হারাধনের দোকানের নাম বিদায় স্টোর। দোকানের সামনে ঝুলছে প্রায় 100 বছরের পুরনো একটা সাইনবোর্ড, সেখানে কাঁচা হাতের লেখা বিদায় স্টোর। একসময় হারাধন প্রচন্ড ধার্মিক মানুষ ছিলেন। চন্দনের কাঠ, মাটির হাড়ি, পিতলের কলসি ছাড়া আর কিছুই রাখতেন না। কিন্তু এত লাশ নিজের চোখে দেখার পর এখন হারাধনের মনে হয় আসলে মৃত্যুই একমাত্র সত্য। তাই তিনি যতটা যত্নে চন্দন কাঠ রাখেন, ঠিক ততটাই যত্নে রাখেন আতর, লোবান। দোকানের ভেতরটাতে ঢুকলেই কেমন যেন একটা মৃত্যু মৃত্যু গন্ধ পাওয়া যায়। প্রবল রোদে ও বিদায় স্টোরের চারপাশে কেমন একটা আবছা অন্ধকার।
বিজু সাইলি
আগে কাকা বাবু,
সব ঝাড়া মোছা কইরা আগর বাতি ধরা দে।
আগে কাকা বাবু,
ছেলে পুলের মুখ তো আর দেখা হইল না পিজুষ, আমার পরে এই দায়িত্ব তোরই নিতে হইব।
আগে কাকা বাবু, আপনি আমার মা বাপ, সেই ছোটবেলা থেকে আপনার কাছে মানুষ, আপনি আমার ভগবান।
না রে পিজুষ, মানুষ কোনদিন ভগবান হয় না রে, সবই তো তার হাতেই, যখন ইচ্ছে ডাইকে নেবে। আমার শেষ কীর্তি তুই করবি রে পিজুষ।
বালাই ষাট কাকা বাবু, অমন কথা মুখে আনতে নাই।
মানুষ বোঝে না রে পিজুষ, ওইটাই সত্য। যাগে যা, দুটো দানা মুখে দিয়ায়, তোর কাকি আজ পায়েস করছে রে, তোর জন্য তুইলা রাখছে।
আগে কাকিমা।
পিজুষ আইলি, আয় বাবা বস।
কাকা বাবুর মুখে মরণ ছাড়া কোনো কথা নাই গো কাকিমা।
আমি কি করবো ক, আমি তো কম বুঝাই নাই, কথায় কথায় এই একই কথা। নে লুসি আর পায়েসটুকু খাইয়া নে।
কাকিমা আপনি একটু ভালো করে কইেন, ভগবান কখন কার কথা কানে নেন তার তো ঠিক নাই।
তুই একটু বইলা দেখিস।
ওই বুঝি আবার মরা আইলো, যাই গো।
আরে এ কি, আরে খায়া যা, কি যে করি আমি এদেরকে নিয়ে।
কি ব্যাপার কাকা বাবু, কোন সমস্যা আইছে নাকি?
হ নিশ্চয়ই ভালো কোন সমস্যা আসে নাই, আমার কাছে ভালো সমস্যা নিয়ে কেউ আসে না। বিজুষ
আগে
সব তৈরি কর, আবার ডাকাইছে।
আগে কাকা বাবু,
নুরুমি আইছিল, মোল্লা বাড়ির বৌডা নাকি সকালেই পটল তুলছে, দুপুরের মধ্যে সব পৌঁছায় দিতে হইব, সময় মতোই সব হওয়া চাই, দেরি করলে আত্মা কষ্ট পায়।
আগে কাকা বাবু, সব তৈরি আছে, আমি গুছাই দিতেছি।
এই সব আর কতদিন করবেন কন্ত?
কোন সব?
এই যে লাশ নিয়ে কারবার।
জীবনের সবচাইতে বড় সত্যিটা রে, তোমরা কেউ মাইনা নিতে পারতা শোনালো তা
আরো শুনলিম
না একটা সুপারি দাও
মাইনা নেওয়া না নেওয়ার কথা না এসবের মধ্যে থাকতে থাকতে আপনার মুখে মরা ছাড়া আর কোনো কথাই শুনি না এসব শুনতে কেমন লাগে
অভ্যাস করো লতা যে কোনো সময় তো ডাকাইতে পারে তখন মাইনা নিতে সহজ হইব
এই যে আবার ওই একই কথা ভগবানের আশীর্বাদে আমার তো কোনো কিছুর অভাব নাই বাচ্চা কাস্তার মুখ দেওয়া হইল না এই দোকানটা বন্ধ করে দিলে কি এমন ক্ষতি হইব
না ওই দোকান আমার বাপ দাদার ওইটা ছাড়ার কথা মুখে তুলল না
সকলে কয় দোকানটা বালা না মরা নিয়ে কারবার ওই দোকানে খারাপ জিনিস আছে মানুষ তো এইটাই কয় ওই জিনিসটা নাকি আমার পোয়াতে হইতে দেয় না এই ডরে মানুষজন কথাও কয় না কেউ এই পথ মারায় না
মানুষের কথায় কান দিও না লতা এই যে মানুষের কথা মানুষের মুখের কোনো দাম নাই সব মাটির সাথে মিশা যাইব পুইরা ছাই হইয়া যাইব
আচ্ছা থাক বুঝি আপনার লগে কথা কওয়াটে ভুল হইছে ভগবান যে আমার কপালে কি লেখছে ঘুমান এখন
কি হইল এত রাতে ডাকতেছো কেন
কেন নিষেধ আছে নাকি
হ আছে কাকায় বাড়িতে আইব এখনই আইয়া না দেখলে বাড়ি মাতার তুলবো
তুললে তুলবো তাতে আমি থোড়াই ডরাই
ডরাও না আচ্ছা তাহলে বাইর চলো
আরে কি করতেছো হাত ছাড়ো
কেন ডরাও না বলে চলো আজ কাকার লগে তোমার দেখা করাই দিম
খায়া দেয়া কাম নাই তোমার কাকার লগে দেখা করতে যাবো আমি
কাকার লগে দেখা না করলে সারা জীবন এমনি চুরি কইরা বাঁশদারের মধ্যেই দেখা করা লাগবো
হ ভূত প্রেতের ডরে এদিকে কেউ আহে না কোনো সমস্যা নাই
উজি কাকা বুঝাইলো আমি যাই
আরে শোনো
কি হলো আবার
একদিন সত্যি তোমার কাকার সামনে থেকে তোমার নিয়ে যাবো
কবে যে এই দিন আইব ভগবান জানে
হারাধনের কোনো ছেলে মেয়ে নেই এ নিয়ে হারাধনের কোনো দুঃখও নেই এই জগৎ সংসারে কোনো কিছু নিয়েই তার কোনো মাথা ব্যথা নেই তার সন্তান না থাকার কষ্টটা তার জন্য কোনো কিছু না হলেও তার স্ত্রীর জন্য অনেক কিছু হারাধন অনেক চেষ্টাও করেছিল একটা সন্তানের জন্য কিন্তু তা হয়নি পীযূষ তার গ্রামেরই ছেলে পীযূষের বাবা আর হারাধন ভালো বন্ধু ছিল হঠাৎ একদিন বাজ পড়ে পীযূষের বাবা মা দুজনেই মারা গেল তখন থেকে পীযূষ হারাধনের কাছেই আছে লতা তাকে একেবারে নিজের ছেলের মতো করেই বড় করেছে হারাধনের পরে তার যা কিছু আছে সবকিছুর দায়িত্ব পীযূষের এমনকি বিদায় স্টোরেরও
কিরে পীযূষ
আর কতক্ষণ
এই তো কাকাবাবু আর বেশিক্ষণ লাগবো না হয়ে এলো বলে
শোন কফিনের তার কাটা গুলা জব্দ করে লাগাস যেন খুইলা না যায়
আগে কাকাবাবু
আর শোন বেলগাছ তলে একটু পানি দিস বাবা
আগে আমি এখনই দিচ্ছি কাকাবাবু আমার কিছু টাকার দরকার ছিল
কত টাকা রে
এই কাকাবাবু সব 5-1 টাকা হইলেই হয়
কেন রে হঠাৎ 500 টাকা দিয়া করবিটা কি
না কাকাবাবু এমনি একটু শহরের দিকে যাইতাম আর কি
ও কি যেন বলে আজকালকার পোলা পাইন শপিং শপিং তা কার জন্য কি কিনতে যাচ্ছিস
না কাকাবাবু তেমন কিছু না
তোর মতো বয়সে আমি এমন বহু শপিং এ গেছি এই নে 1000 টাকা যা সন্ধ্যার আগে আইসা পড়িস
আচ্ছা
কি হইছে এই রাতের বেলা তো তাড়াহুড়া করে ডাকলা কেন
কেন আমি ডাকতে পারি না তোমারে
ডাকতে পারো না কইলাম কিন্তু এমনি কথা নেই বার্তা নেই হুট করে ডাকলা যে
মন চাইছে ডাকছি আরো 1000 বার ডাকমু
আচ্ছা ঠিক আছে ডাইকো এখন ক কি কবার লেগে ডাকছো তাড়াতাড়ি বাইর যাওয়া লাগবো কাকারে মিশা কথা কয়ে আইছি
কথা তো মেলা কনের আছে কিন্তু তারা তো আমারও কাকাবাবু সন্ধ্যার মধ্যে বাড়ি ডাকছে
আচ্ছা হইছে হইছে এখন ক কি কইবা
কিছু কনের লেগে ডাকি নাই দেখনের লেগে ডাকছি
মানে কি আবার দেখাইবা তুমি?
শহরে গেছিলাম, তোমার লেগা এগুলো আনছি।
এগুলো আবার কি?
কাঁচের চুড়ি, শাড়ি আর কানের দুল আনছি।
তুমি আবার শহর গেলা কখন? আর এত কিছু কেনার টাকা পাইলা কইতে?
গেছিলাম তো সেই সাত সকালে, আর টাকা কাকা বাবু দিছে।
কি কইয়া টাকা নিলা তুমি?
কিছুই কই নাই, এমনি কইছিলাম শহরে যাব, বাকিটা কাকা বাবুই বুঝে নিছে। আহ, তুমি এত প্রশ্ন করো কেন? দেহ তো শাড়িটা পছন্দ হয়েছে কিনা?
হ্যাঁ, এই কুটকুটে অন্ধকারে বাঁশধারের ভিতরে তোমার মুখে ঠিকঠাক মতো দেখবার পারতেছি না। মানুষ না ভূতের সাথে কথা কইতেছে ভগবান জানে, আর উনি কইতেছে শাড়ি দেহুম কেমন হইছে।
আচ্ছা হোক, ধরো এগুলা বাড়ি নিয়ে গিয়া দেখা, কাইলে আমারে জানাইও, পছন্দ না হইলে পাল্টাই আনুন নে।
হ্যাঁ দেও, আমি যাইগা, মেলা দেরি হয়েছে, কাকাই চিল্লাইব।
আচ্ছা সাবধানে দেখে দেখে যাইও, আবার গর্তে পড়ে যাইও না।
খাওন দাওন তো করো নাই ভালো মতো সারাদিন, এখানে ওইখানে না ঘুরে আসো, যা বাড়ি গিয়া কিছু খাইয়া নিও।
হ্যাঁ আমি বাড়ি যামু, এমনি কাকিমা চিল্লাইব, সারাদিন খোঁজ পাত্তা নাই দীক্ষা।
এই দাদা, কই গেছিলি রে?
না মানে কাকা, ওই জুলেখাগো বাড়ি গেছিলাম একটু।
জুলেখাগো বাড়িতে এত রাইতে কি কাম তোর?
না কিছু না, এমনি একটু টিভি দেখতে গেছিলাম।
তোরে কইছি না সন্ধ্যার পরে বাড়িতে বাইর হইবি না?
আচ্ছা কাকা।
রামধন বারণ কিছু হইছে নাকি সারাদিন টিভিতে নাচ গান দেখে বার করছিস?
না রামধন হইছে, আপনি বসেন আমি খাবার দিতাছি।
তাড়াতাড়ি দে, আইস যাইতে পার্টি আইব, তৈরি থাকবি।
আইস গান আইলে হয় না কাকা?
কি কইলি?
না মানে কইতেছিলাম কাল।
হারামি, তোরে খাওয়াইয়া বড়াই এত বড় করছে কি সাজায় রাখার জন্য? আমার মুখে মুখে উত্তর দেস তুই আবার?
আমি আজকে পারমু না।
কি কইলি তুই? কাম করবি না মানে? এক ঘন্টার মধ্যে পাঠিয়েইব, তার আগেই যেন সব রেডি দেখি আমি।
মানুষের জীবন কত বিচিত্র, কারোর সাথে কারো জীবনের কোনো মিল নেই, আবার খুঁজে দেখলে মনে হয় কত মিল। মনীষা আর পীযূষের জীবনেও একটা মিল আছে। পীযূষ আর মনীষা কারো পৃথিবীতে রক্তের সম্পর্কের কেউ নেই, কিন্তু একই দিকে আবার কত অমিল। পীযূষ তার জীবনে হারাধন আর লতার মতো দুটো মানুষ পেয়েছে, যারা কোনোদিন তাকে তার বাবার অভাব বুঝতে দেয়নি। নিজের ছেলেকেও হয়তো হারাধন এতটা আগলে রাখত না পীযূষকে যতটা রাখে। ঠিক একই দিকে আবার মনীষার কাকা। ছোটবেলায় যে বজ্রপাতে পীযূষের বাবা মারা যায়, সেই বজ্রপাতেই ওই এলাকার আরো অনেক মানুষই মারা যায়, তাদের মধ্যে মনীষার বাবা মাও ছিল। মনীষা বেশ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার বাবা স্বর্ণের ব্যবসা করতেন, কিন্তু তারা চলে যাওয়ার পর মনীষার দায়িত্ব এসে পড়ে তার ছোট কাকা বিজুর উপর। মনীষা মাঝে মাঝে ভাবে, পীযূষের মতো তারও যদি কেউ না থাকত তাহলে হয়তো হারাধনের মতো কেউ তাকে নিয়ে যেত। কিন্তু বিজু মদের নেশায় মনীষার বাবার সব সম্পত্তি তুলোর মতো উড়িয়ে দিয়েছে। মনীষা একটু বড় হওয়ার সাথে সাথে তাকে দিয়ে খারাপ কাজ করিয়ে দিতে শুরু করে বিজু। মনীষা প্রথমে কিছুতে রাজি হয় না, বিজু তাকে দুদিনই না খাইয়ে রাখত। এরপর একটা সময় মনীষা রাজি হয়ে যায়। গ্রামের দু একটা পরিবার ছাড়া প্রায় সবাই বিজুর এই কর্মের কথা জানে, সবাই তাদেরকে প্রায় এক ঘরে করে দিয়েছে, কেউ কথা বলে না মেশে না। বিজু সবই জানে, সবকিছু জানার পরও কেন জানি মনীষার ওই মায়াবী চোখ দুটো এড়িয়ে যেতে পারে না বিজুষ।
পীযূষ,
আর কি কাকা,
আজ তোর কাকিমা নাবড়াটা বেড়ে রেধেছে রে।
জি কাকা বাবু।
কেন ভালো রাঁধবো না, আজ পীযূষের জন্যই রেধেছি।
কিরে পীযূষ, তোর কাকিমাকে কি জাদুটোনা করেছিস রে? আজ পর্যন্ত তো আমার জন্য আলাদা করে কিছুই রাঁধলো না রে।
আজ পীযূষ শহরে গেছিল তো, আমার জন্য একটা শাড়ি আনছে।
ও আচ্ছা, শহরে গেছিলি নাকি?
ইয়ে মানে জি কাকা বাবু, ওই গেছিলাম একটু।
তার থাক, আর নাটক করতে হবি নে, আমি সবই বুঝি। বাড়ির গিন্নির চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। কে যে শহরে যাওয়ার টাকা করে দিয়েছে সে খবর আমি নেইনি মনে হচ্ছে।
এই পীযূষ, দে তো পানির জগটা একটু আগায়া দে।
আর এই শাড়ির সাথে আরো কি কি এসে সব খবরই আমি রাখি। এই নে দর।
ইয়ে মানে কাকিমা,
আমার শাড়ির ভাজে এই শরীর মোটাটাও ছিল।
তুই কি পেরেন প্রীতি করবি রে পীযূষ? তুই তো কাঁচা খেলোয়াড় রে। আমার শ্বশুর মশাইয়ের চোখের সামনে তোর কাকিমারে যে কতবার তিব্বত সোনো আর হাঁসমার্কা নারিকেল তেল দিছি সেটা জানোস? তাই ওই শেষবার দিতে গিয়েই তো ধরা খাইলাম, তারপর সোজা ছাতনা তলায়।
আহা, কি যে করেন না, ছেলেটার সামনে যা তো বলতেছেন। তা পীযূষ, তোর বুঝে ছাতনা তলায় যাওয়ানোর সময় হয়ে এলো। মেয়েটা কে?
ইয়ে মানে থাক না, ওইসব পরে শুনলেও চলবো, এখন ওইসব নিয়ে ভাবার দরকার নাই।
কেন পরে শুনবো কেন? আমি কোলে পিঠে কইরা মানুষ করছি, কার জন্য ডজন ডজন চুরি কিনে আনে আমি শুনবো না কো?
না মানে কাকিমা, আপনি ওকে চেনেন?
চিনি কে, নাম কত?
মনীষা।
মনি কি কইলি? কোন মনীষা? ওই বিজুর বাতি যে মনীষা?
আগে জি কাকিমা।
এ কেমন কথা, কি সপনের সে কথা? ও ঘটনা সকলে জানে, সব জাইন্না শুননা তুই কেমনে?
আহা থামো না, মাথা গরম করতাস কেন?
মাথা গরম করুম না, ওইসব নষ্ট মেয়ে ছেলে ঘরে বউ হয়ে আইব। অরে কি আমরা কোনোদিন পর ভাবছিলাম, আমাগোর মান সম্মানের দিকে একবারও তাকাইল না। ওই মাইয়ারে যদি বিয়া করস তাহলে আমাগোর লগে তোর সব সম্পর্ক শেষ।
আহা কি শুরু করলা। এই পীযূষ তুই যা তো।
কিন্তু কাকাবাবু।
আহা বলছি না, তুই ঘরে যা।
আপনি ওরে কিছু কইলেন না যে বড়?
লতা বস।
আমি কোনো কথাই শুনবার চাই না, অমন একটা মাইয়া আমার বাড়িতে আমি ঢুকতেই দিব না।
আচ্ছা লতা, তুমি নিজে একবার ভাইবা দেখো তো, মাইয়াটা কি ইচ্ছা করে ওই কামে গেছে? বিজুর কথা তো গ্রামের সকলেই জানে, ওই মাইয়াডারে জোর কইরা ওইসব কামে নিছে।
এইটা তো আমাকে দেখার বিষয় না
লতা। পীযূষ মাইয়াডারে ভালোবাসে, মাইয়াডারে ওই নরকের থেকে বাইর কইরে আনতে চায়, এটা তো পুণ্যের কাম। শৈল দিয়া মানুষের বিচার করা যায় না, চোখ দুইটা বন্ধ হইলেই তো সব এক।
আপনাকে যা মনে লয় তাই করেন, কিন্তু আমি এর মধ্যে নাই।
শুনো, মাথা ঠান্ডা করো, একটাবার ওই মাইয়াডার জায়গায় নিজেরা ভাইবা দেখতো। তুমি যদি ওই মাইয়াডার জায়গায় হইতা আর আমি যদি পীযূষের জায়গায় হইতাম, আমার বাপ মা যদি তোমার নিয়ে এমনে কথা কইত, মাইয়াডার বাপ মা নাই, পীযূষ এখন ওর ভরসা।
ঠিক আছে, যা ভালো মনে হয় তাই করেন।
কি রে পীযূষ, এত দেরি করলি যে?
এ কি কাকাবাবু, আপনি আগে আগরবাতি জ্বালাই দিছেন, আমি তো আইতাছিলাম।
হ্যাঁ, মেলা দিন নিজের হাতে দোকানটা খুলি না, আজ নিজেই খুইলা সব সাফ কইরা আগরবাতি দিলাম। দোকানের যে মাল আনার কথা ছিল আনছিস?
আগে কাকাবাবু, এক কার্টুন আগরবাতি, দুই কার্টুন গোলাপ জল, আতর, চন্দন কাঠ।
পীযূষ।
আগে কাকা।
এদিকায় আমার পাশে বস। শোন, তোর কাকিমার কথায় কিছু মনে করিস না।
সিসি কাকাবাবু, কাকিমা তো আমার মাই, উনি যদি না চান তাইলে আমি মনে সারে।
এই তোর প্রেম প্রীতি, তুই তো আসলেই কাঁচা খেলোয়াড়, ধরবি যখন একেবারে হাট গাট বাইন্দা ধরবি।
কিন্তু কাকিমা।
তোর কাকিমা রাজি।
কি কোন কাকাবাবু?
কাল তোর কাকিমারে বুঝাইয়া কইছি, সকাল থেকে মুখটা বাংলার পাশ বানায় রাখছো, অহন একটু হাস।
আপনি আমার ভগবান কাকাবাবু।
যা, তোর কাকিমার আশীর্বাদ নিয়ে মনীষারে খবরটা দিয়ে আয়, সামনে শুভ দিন দেইখাই বিয়াটা সাইরা ভালামু।
আগে কাকাবাবু।
আর শোন, আসার পথে পণ্ডিত মশাইরে খবরটা দিয়ে আসিস।
আগে
যা যা যা।
কেন ডাকছো? কও।
তোমার একটা ভালো খবর দেওয়ার জন্য।
আমার আবার ভালো খবর?
কি হয়েছে মনীষা, আমার সাথে এমন করে কথা কইতেছ?
না এমনি, শরীরটা ভালো না।
কেন, কি হয়েছে তোমার, জ্বর?
না জ্বর না।
জ্বর না তাহলে এই দিনের বেলায় চাদর পেছায় আইসো যে?
না এমনিতেই।
দেখি তোমার হাতটা?
না, হাত আবার নতুন করে দেহার কি আছে?
তোমার দেখাইতে কইছি, দেখাও। এ কি মনীষা, তোমার আবার মারছে?
না কিছু না।
কিছু না মানে সারা হাতে মায়ের দাগ লাগিয়ে আছে?
কপালে লিখা আছিল তাই হইছে।
কাল রাইতে আবার কেউ আইছিল?
আমি আর এইসবের মধ্যে থাকবো না, আমার আর এইসব ভাল লাগে না। তুমি আমার নিয়ে চলো, এখানে আপনি থাকলে আমি মরে যাব।
আমি সেই কথাই কই চাইছিলাম, কাকার কাকিমার লগে কথা হয়েছে, তারা রাজি।
কিন্তু তোমার কাকিমা তো?
কাকিমা প্রথমে অমত করছিল, কাকা পরে বুঝায় কইছে। আসার সময় কাকিমার আশীর্বাদ লয়ে আইছি। এই যে কাকিমা তোমার এই বালাটা দিছে, তুমি আইজি যাইয়া তোমার কাকারা জানাই দাও। কাকা বাবু যাওয়ার পথে আমারে পণ্ডিত মশাইয়ের নিয়ে যাইতে কইছে, পণ্ডিত মশাই দিনক্ষণ ঠিক কইরা দিলেই তোমার নিয়ে যাবো।
আমি আইজি কাকারে জানাইতাছি।
ঠিক আছে, আমি এখন যাই।
শোনো, তাড়াতাড়ি আইসো।
আসেন ঘোষ মশাই।
আর কত দূর?
এই যে ঘোষ মশাই, আর দশ পা। ভালো জিনিস নিতে হইলে তো একটু কষ্ট করতেই হইব। মায়ের বয়স একেবারেই কম, বেশি দিন হয় নাই কামে নামাইছি, এই তো আইসে পড়ছি। আপনি একটু দাঁড়ান। মনীষা, মনীষা, ঘোষ মশাই আইছে, মেলা বড় মানুষ, তার একটু বেশি কইরা যত্নপাতি করবি। ঘোষ মশাই আসেন।
বা মায়েরা তো খাস যায়, এতদিন কই রাখছিলি বিজু?
কাকা একটু এদিকে আসেন, কথা আছে।
কথা কি আর আমার কথা, তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে আয়, যা।
এক মিনিট একটু আসেন না কাকা।
কি কোনো সমস্যা? সমস্যা হলে আমার টাকাটা ফেরত দাও বিজু, আমি যাইগা।
না না ঘোষ মশাই, সমস্যা আবার কি জিনিস, আপনি পাঁচ মিনিট দাঁড়ান, আমি দশ মিনিটের মধ্যে আসছি।
শালা আসলে একটা মাতাল।
কি স্যার, কি কবি ক?
আমি আর এসব করতে পারবো না।
কাল তোর শিক্ষা হয়নি, প্রত্যেকদিন একই গান শুনতে শুনতে গানটা জ্বালা পালা হয়ে গেছে, তাড়াতাড়ি তৈরি হয়ে যা।
পিজুষ আসছিল, ওর কাকা কাকি রাজি হয়েছে, ওই আমার বিয়ে করবো।
কি কইলি, বিয়া করবি? এত বছর তোরে খাওয়ায়া পড়ায়া এত বড় করছি, সেগুলো আগে পোষায় দে, তারপর যেই হানে ছা সেই হানে যা।
পোষায় দিব মানে? আমার বাপের এতগুলো টাকা গেল কই? সব তো আপনিই নিছেন, তার উপরে এতদিন আমার দিয়ে সব করাইছেন।
এত বড় সাহস তোর, আমার মুখে মুখে কথা কস তুই?
আমার জানেন, জানেন আমারে, আমারে জানেন, জানেন আমারে কি জানো?
কি সর্বনাশ, এটা তুই কি করলি, মায়েরা ফেলেনি?
মরে গেছে।
তোর মাথা কি ঠিক আছে, এখন কি করবি?
কি আবার করবো, সৎকার করবো।
তুই কি পাগল হয়ে গেছিস? পুলিশ আইসে হিহির কইরে টাইন্না লইয়া যাইব, কি যে বিপদে পড়লাম আমি। আমি জায়গা, আমি এসবে কিছু জানি না।
খারান কই যান, বাজারে সবাই আপনারে আমার লগে আইতে দেখছে, আপনি ফাইসা গেছেন, এখন আমি যা কই তাই শোনেন।
কামটা কিন্তু তুই ভালো করতেছিস না,
এগুলো পরে দেখা যাইব, আগে লাশটা উঠান।
লাশ উঠে নিয়ে কই যাবি?
ওই সামনের বাসযাত্রার কাছে একটা বড় নিম গাছ আছে, ওই গাছটার লগে চুলায় দিব, সবাই কইব গলায় ফাঁস দিছে।
আহ
এই কুকুর আইলো কুত্তে কাল কুকুরটার আগে খেতে আসি।
তাড়াতাড়ি কর মিয়া, কে দেখা ফালাইলে তাণ্ডব হয়ে যাইব।
এই যা 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 যা।
পরের দিন সকালে উঠে সবাই বাঁশঝাড়ের পাশে গ্রামের সব মানুষ ভিড় করল। মনীষার লাশটা গাছের ডালে ঝুলছে, ঠিক ঝুলছে বললে ভুল হবে, ওড়নাটা কোনো মতো ডালের সাথে ঝুলে আছে। মনীষার পাগুলো মাটিতে লেগেই আছে। বিজু লাশটার পাশে বসে হাউ মাউ করে কাঁদছে। তার অভিনয়ের প্রশংসা করতে হয়, কাল রাতে সে নির্মমভাবে খুন করে তার লাশটা এখানে ঝুলিয়ে রেখেছে, অথচ আজ তার হাউ মাউ করে কান্না দেখে গ্রামের মানুষেরা যেন ভুলেই গেল বিজু মানুষের সাথে কি আচরণ করত। বিজু তখন এসবের কিছুই জানে না। গতকাল পণ্ডিত মশাই সামনে শুক্রবার শুভদিন ঠিক করে দিয়েছে, সে খবর নিয়ে বিজু আসছিল মনীষাদের বাড়ি। বাঁশঝাড়ের কাছাকাছি আসতেই সে দূর থেকে শুনতে পারল বিজুর বিলাপ। বিজুষের মনে কেমন যেন কুটাক দিয়ে উঠল। সে দৌড়ে গাছের কাছে গেল, সামনে মনীষার লাশ ঝুলছে। বিজুষ একেবারে নিস্তব্ধ হয়ে গেল।
আপনি আর একটাও কথা কইবেন না, আপনার কারণে ওই এমন করছে। আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। আমার মনীষা মরে নাই, আপনি ওরে খুন করছেন।
শুনছো শুনছো সবাই, এগুলা কি কয়? যারে আমি মায়ের মতো মানুষ করছি, তারে নাকি আমি খুন করছি?
হ্যাঁ করছেন। আপনি প্রত্যেক দিন একটু একটু করে যন্ত্রণা দিয়ে ওরে খুন করছেন।
হায় ভগবান, এটা তোমার কেমন বিচার ভগবান? এত কষ্ট করে কোলে মেটে করে মানুষ করার এই ফল পাইতেছি আমি? যা যা, কারে বিচার দিবি? দে যা, আমিও বিচার দিব মাঝ রাইতে। ওই বাস ধরে তুই আইতি ওর লগে দেখা করতে। ওরে বিয়া করার কথা কয়া তুই ওর লগে বেইমানি করছস? এই দুঃখে আমার মরিষা মাসছিস রে।
আমি কালকে পণ্ডিত মশাই নিয়ে গেছিলাম, আমি এই খবর দিতে আইতাছিলাম, তুমি এমনি কেন গেলাম? মনীষা আরেকটা দিন অপেক্ষা করতে পারলে না? আমি তো তোমার জাহান্নাম থেকে বাইর করতে আইতাছিলাম, আমার কথা তুমি একবারও ভাবলে না, একবারও না।
কিরে ফিজুস, আবার কোন ডাকাইছে এই সময় চন্দন কাট কাটতে বলি?
হ কাকা, খবর আইছে, অনেক বড় খবর আইছে। আজকে আমি নিজের হাতে সব তৈরি করব।
আবার কার খবর আইল রে ফিজুস? তুই না মনীষাকে বাড়ি গেলি, খবরটা রে দিসস
না? কাকা বাবু, খবরটা আমি দিতে পারি নাই। আপনি তো কোন কাকা বাবু, চোখ দুটো বন্ধ করলে মানুষ আর কিচ্ছু শুনতে পায় না, কইতে পায় না।
বিজুস,
হ্যাঁ কাকা বাবু, আমার মনীষা নাই, সব শেষ কইরে দিয়া ওই চল্লা গেছে। আমি নিজের হাতে আইজরে সাজায় বিদায় করব।
এগুলা তো ঘরে চল।
না কাকা বাবু, রাত থেকে আমার মনীষা কষ্ট পাইতেছে। আপনি কন্যা, বেশি দেরি করলে আত্মা কষ্ট পায়, ওর কষ্ট হইতাছে।
কি হইল রে পিসুস, তুই কাঁদতেছিস কেন?
কাকিমা, আপনারা রাগ করে থাকে লাভ নাই, আমি আর মনীষারে বিয়া করুম না।
সে কি, আমি কই রাগ করে আছি? কাল না আমি তোরে বুঝায় কইলাম।
অনেক দেরি হয়ে গেছে কাকিমা, অনেক দেরি হয়ে গেছে, আমার মনীষা আমাদের সবাই রে চাইরা চল্লা গেছে।
কি কসে সব, কি হইছে, কই গেছে মনীষা?
মনীষা গলায় ফাঁস দিছে কাকিমা, এই যে আমি নিজ হাতে সব তৈরি করতেছি, ওর সৎকার করার লেগা।
কি অলক্ষণে কথা কস, কেমনে কি হইল? তুই না কইলি, ওর লগে কথা কই আইলি? আপনি কিছু করেন না কেন? কি করতেছে পিজু সেইসব?
সব তৈরি করছি কাকা বাবু, চলেন আমার মনীষারে বিদায় দিয়ে আসি।
আমরা আজ শুনছি এক অদ্ভুত গল্প। তো যাই হোক, আমরা এর পরের পর্বে চলে যাচ্ছি, কথা না বাড়িয়ে। খুব ইন্টারেস্টিং গল্প আজকে। আসুন তাহলে দ্বিতীয় পর্ব শুনি, তারপরে আবার ফিরছি।
না কইলেও খাইব না।
পোলারা কেমন জানি হইয়া গেছে, সারাদিন খায় না, কথাও কয় না, সারাটা দিন চুপসাপ থাকে।
কাছের মানুষটা হঠাৎ চইলা গেল, এত সহজে মাইনা নেওয়া যায় না লতা। এর লেগেই তো আমি সব সময় কই, সব সময় সব কিছুর জন্য প্রস্তুত থাকা লাগে। আর একটু সময় দাও, সময় এমন ঔষধ যে সব ঘা পুরাইয়া দেয়।
আমার তো ভয় লাগে, ভগবান না করুক ওই যদি খারাপ কিছু কইরা বসে।
না লতা, এই দুনিয়ার মায়া ছাইড়া যাওয়া এত সহজ না।
তারপরেও আপনি ওর একটু বুঝান।
খাবারটা ওর ঘরে দিয়া ঢাইকা রাইখা আসো।
মরিয়া, তুমি এইভাবে আমার সাইরা যাইতে পারলা, আমার উপর একটুখানি ভরসা রাখতে পারলা না? আমি যে এখন আর নিজের মাফ করতে পারতাছি না।
কে কান্দে, কে ওইখানে? মনীষা, তুমি?
আমি গলায় ফাঁস দিই নাই, আমার ভাইরা পালাইছে।
কি কি কইলা, ভাইরা পালাইছে?
বিজুষ,
মনীষা, মনীষা কই গেলা? মনীষা,
কার সাথে কথা কইতেছিস বাবা?
কাকিমা, কাকিমা, মনীষা আইছিল, মনীষা আইছিল কাকিমা।
মনীষা, মনীষা কইতে আইব, কি কসে এগুলা?
হ্যাঁ কাকিমা, আমি ঠিক কইতাছি, এই যে এখানে আইছিল। আমারে কইল ওই গলায় ফাঁস দেয় নাই, ওরে মাইরা ফালাইছে। আমার মনীষা ফাঁস দেয় নাই কাকিমা, ওরে মাইরা ফালাইছে।
মনীষার লাশ গাছের সাথে ঝুল্লা আসছিল, সকলে দেখছে। তুই ভুল শুনছস বাবা।
না কাকিমা, আমি ভুল শুনি নাই, মনীষা সত্যি আইছিল।
এসব কয় না বাবা, মনীষার নাই, তুই একটু শান্ত হ।
না কাকিমা, মনীষা আইছিল, আইছিল মনীষা, মনীষা আইছিল।
এরপর থেকে পীযূষ একেবারে বদলে গেছে, কারোর সাথে কথা বলে না, সে যেন একটা চলমান লাশ। বিদায় স্টোরে বসে সে লাশগুলোর দিকে এক নজরে তাকিয়ে থাকে, প্রত্যেকটা লাশের মধ্যে যেন সে মনীষাকে দেখতে পায়। সন্ধে হলে ওই বাঁশঝাড়ে গিয়ে সে একা একা কথা বলে, সবাই ভাবতে থাকে হয়তো সে পাগল হয়ে গেছে। কিন্তু শুধু পীযূষ জানে মনীষা কিভাবে স্পষ্ট ও সামনে আসে, রিন রিন করে কাঁদে। তার কান্না শুনে যে কোনো মানুষের শরীরের লোম দাঁড়িয়ে যাবে, অথচ পীযূষ সে কান্না খুঁটিয়ে খুঁটিয়ে শোনে। মনীষা যেন কান্না দিয়ে ডাকে ওকে, পীযূষও ছুটে যেতে চায়, কিন্তু মনীষা কোথায় আছে সে ঠিকানা পীযূষে জানা নেই।
মনীষা, মনীষা, কতক্ষণ ধরে বসা আছে, আজ আইবা না?
এখানে আমার খুব কষ্ট হয় পীযূষ, আমি একা থাকতে পারি না।
তুমি কই আছো মনীষা, আমারে কও, আমি যামু তোমার কাছে।
আমি অনেক দূরে, আমি চাই নাই, আমারে জোর করে পাঠাইছে।
কে তোমারে পাঠাইছে, তুমি একবার কও।
কে জানাইতেছে,
না মনীষা, তুমি যাইও না। আমার না কই এইভাবে প্রত্যেক দিন তুমি যাইতে পারো না।
আমি
ও মাইনসে তাইলে ঠিকই কয়, তুই পাগল হয়ে গেছিস।
আমি পাগল না।
এই রাইতের বেলা এই বাঁশঝাড়ের মধ্যে বক বক করতাছস, পাগল না তো কি তুই?
আমি বক বক করি না মনীষা হে, আমি ওর লগে কথা কইতে আইছি।
কে আহে মনীষা?
হ আহে মনীষা, গলায় ফাঁস নেয় নাই, ওরে মাইরা ফালাইছে। কে মাইরা ফালাইছে আমি সেইটাও জানি না নিমু।
মনীষা কি সত্যি আহে?
হ আহে।
দূর পাগলের বাচ্চা, যা যা ঠিক
যাইতেছি, তবে এর হেস্ত নেস্ত আমি কইরেই ছাড়ম।
পাগল দাসে কি কয়, নেশাটাই ছুটাই দিত। কে কান্দে? আমি আমি কেডা?
আমি মনীষা।
মনীষা, এই এই মস্কার করবি না আমার লোকে। আমি ওরে নিজের হাতে মায়েরা জুলাইয়া দিছি।
কামে আইছি, কাউরে শান্তি দিব না আমি, কাউরে না।
পাগলটা কি সত্যি হইল নাকি? আমি ভুল দেখতেছি, ভুল শুনতেছি আমি?
অনেক কষ্ট দিছস আমারে, আমি শান্তিতে বাঁচতে দিব না।
এই এই কে আসোস? কে আসোস? আমার বাসা বাসা আমারে, কাছে আসবি না, কাছে আসবি না আমার। কই তুই আসোস? নিসার আমারে, নিসার বাবা মাফ করে দে মামা, নিসার বাবা।
তোরে আমি মারবো না, আস্তে আস্তে
পোলাটার পাগলামি তো দিন দিন বেশি হইতাছে, কমার কোন নামগন্ধ দেখি না।
এই চিন্তাই তো ঘুমাইতে পারি না লতা, পোলাটার এমন অবস্থা তো আর দেখবার পারতাছি না। সারাটা দিন বাস ঝাড়ে বইয়া থাকে, নাওয়া খাওয়ার কোনো নাম নাই।
এমন চলতে থাকলে তো পোলাটার দিকে আর সাউন্ড যাইব না, কিছু একটা তো করুন লাগব।
হ তা তো লাগবই, কিন্তু কি যে করুন সেইটাই তো বুঝতেছি না।
আচ্ছা আমি একখান কথা কই, আমার মাথা একটা কথা করতেছে কয়দিন হইল।
কি কথা কও দেহি হুনি।
আমি কই কি, একখান ভালা মাইয়া দেখা অরে বিয়া দিয়া দি, নয়া সংসার হইলে সংসার ধর্মে মন আসলে সব কিছু বুঝলা যাইব।
কথা তুমি মন্দ কও নাই লতা, আমার মনে হয় এইটাই ভালো হইব।
তাইলে তুমি আর দেরি করো না, একটু খোঁজ খবর করো।
আমি অহনি বাইর হইতাছি, দুইটা খাওন দাও, খাইয়া রওনা দেই, মুকুল ঘটকের বাড়ি যাও।
দিতাছি খারাও।
আহি তাইলে, ভালো মতো কথা কইয়া পোলাডারে লইয়া ফিরুম নে বাইত, দেরি হইলে চিন্তা কইরো না, একা বাইরে কোনো হানে যাওয়ার দরকার নাই, দিনকাল ভালা না।
কি গো ঘুমাইয়া গেলা নাকি? খোলো দরজাটা।
না ঘুমাই নাই, পোলাটা কই?
আছে ঘরে।
তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাওন দিতাছি, পোলাটা খাইবার আইব না?
না ওরে খাওয়াই আনছি বাজার থেকে।
কি খবর নিয়ে আইলা, কথা কিছু আগাইবার পারলা?
কথা তো কইলাম, ঘটকে কইল দুই একদিন সময় লাগবো, পিজুষের অবস্থা তো এখন অন্যরকম, হের লাইগা ওইভাবেই খুঁজতে হইব, তবে চিন্তা করণের কোনো কাম নাই, আজ হোক কাল হোক ভালো একখান মাইয়া পাওয়া যায় বই কইল।
সবকিছু ভালোয় ভালোয় মিটলেই হয়।
কই গো, শুনছো? ভালো খবর আছে, এইদিকে আসো।
কি হইছে, সিলাইতেছেন কেন?
আরে আমাগো পিজুষের লাইগা একটা মাইয়া পাওয়া গেছে। মাইয়া দেখতে শুনতে ভালোই, খোঁজ খবর নিয়ে আইলাম। আমাগো পিজুষের লগে বেশ মানাইব।
কারণ আমি পিজুষে ডাক দেই। পিজুষ, ও পিজুষ বাবা, বাইরে আয় তো, কথা আছে।
কি হইছে কাকিমা, কি কথা কইবেন?
তোর কাকা বাবু তোর জন্য পাত্রি দেখবার গেছিল। পাত্রি নাকি বেশ ভালো, তোর লগে বেশ মানাইব। তুই কইলে আই যে তোরে নিয়ে একবার দেখে আহি, কি কস?
পাত্রি? কিয়ের পাত্রি? আমি কবে কইলাম বিয়া করুন? ওইসব বিয়ে শাদী আমি করুন না কাকিমা, এইসব ভূত আপনারা আপনাদের মাথায় ঢুকাইন না।
দেখ বাবা, যা হবার তা তো হইয়াই গেছে, হেডারে তো আর বদলানো যাইব না। সেই জন্য কি জীবন থাইমা থাকবো নাকি?
জীবন থাইমা থাকুক আর দৌড়ানো দিক, আমি জানি না। আমি জানি আমি বিয়ে করুম না।
এমন কথা কয় না বাবা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব।
ঠিক তো আমি কিছু করবার চাই না কাকিমা, আমার মনিশারে যারা কষ্ট দিছে তাদের শেষ আমি দেখেই সারমু।
এইসব কি কথা কও বাবা, আমরা তোমার কোনোদিন খারাপ চাই নাই, সব সময় নিজের পোলা মনে করছি। এমনও বালার জন্যই কইতাছি বাবা, বিয়াটা কর, সব ঠিক হয়ে যাইব। কি গো আপনি কিছু কন না কেন?
আমি আর কি কম পিজুষ, বাবা দেখ জীবন মরণ তো আর আমাগো হাতে থাকে না, যে আইছে সে চইলা যাইব, এইটাই নিয়ম। এই নিয়মের বাইরে না কেউ আসিল আর না কেউ আছে, যা হবার তা হইয়া গেছে বাবা, ওইটা ভুইলা যা, তাতে সবারই মঙ্গল।
আমি বিয়া করুন না কাকা বাবু, ভালো হয় আপনারা মাথা থেকে এইসব কথা জাইরা ফেলেন। আর আমার মনীষা আমার ছাইরা কোথাও যায় নাই, আমার মনীষা আমার কাছেই আছে। এইসব বিয়ার কথা এহানি শেষ করেন কাকা বাবু।
পিজুষ, পিজুষ বাবা কই যাস, শোন আমাগো কথাটা, যাইস না পিজুষ। ভোলাটা তো কিছুই কথা শুনতাছে না, এখন কি হইব?
আরে একটু সময় দাও, ও আর একটু ভাবুক, পরে আরেকবার বুঝামনে।
হ, আর কি বা করার আছে ভগবান।
কেডা দরজার বাইরে কেডা কথা কয়, কি চাই এত রাইতে?
আমি পিজুষ, আমি, তুমি আমার চিনতে পারতাছ না?
এই গান তো আমার মনীষার গাইতে আইতো। কিরা কিরা ওইখানে, এটা কেমন স্বপ্ন দেখলাম আমি? কার জানি হাঁটবার শব্দ হইতাছে। কেডা কেডা ওইখানে, কি হইল, কথা কয় না কেন, কিরা ওইখানে? আরে এই শাড়িটা তো আমি মনীষারে আইনে দিছিলাম শহর থেকে। কেডা ওইখানে, খাড়াও কইতাছি খাড়াও ওইখানে। আরে এটা তো ওই জায়গা যেখানে আমি মনীষার সাথে দেখা করতাম। কিরা তুমি মুখ দেখাও কইতাছি।
তুমি আমার এত তাড়াতাড়ি ভুলে গেল পিজুষ।
মনীষা, আমি কতক্ষণ আজ অপেক্ষা করছি, তুমি আইলা না।
তুমি আমার এত সহজে ভুলবার পারলা পিজুষ।
তোমার কি রাগ হয়েছে আমি তোমার ভুলে গেছি? মনীষা আমি কেমনে তোমার ভুলবার পারবো কও?
ভুলছোতেই হয়তো বিয়া করতেছ।
আমি বিয়া করতেছি মানে কি মনীষা? আমি কোনো বিয়াতে রাজি হই নাই, কোনোদিন না। কিন্তু কাকা আর কাকিমা?
কইরো না পিজুষ, তুমি বিয়া কইরো না, এইটা যে আমি সহ্য করবার পারুম না। আমি যতদিন এই দুনিয়া ছাড়ি নাই ততদিন অন্তত কইরো না পিজুষ, আমি আমার প্রতিশোধ নিয়ে এই দুনিয়া থেকে চলে যাবো, তখন কইরো।
প্রতিশোধ? কিসের প্রতিশোধ?
আমার কেন তুমি একটা বার কইতেছো না কার কারণে এত কিছু হয়েছে? আমি তো তোমার কইছিলামই যে আমি তোমার বিয়া করবো, সবাই রাজিও হয়েছে, তাও তুমি কেন নিজের শেষ করে দিলা মনীষা? আমার কথা তোমার একবারের লেগেও মনে হইল না।
আমি যাইতে চাই নাই।
কেডা মনীষা, কেডা কেডা তোমার খুন করছে? কখনই আমার একবার, আমি আইজিওরে জ্যান্ত পুরাই ফেলাম।
না বিজুষ, আমি করবো না। আমার খুনের প্রতিশোধ আমি একাই নিব। তোমার আমি কোনো কিছুর মাঝে জড়াবো না। তুমি ভালো থাকো বিজুষ। বেলা উঠতেছে, আমার দাম লাগবো, আমি যাই।
কই যাবে মনীষা? আমার রেখে তুমি কোথাও যাও না মনীষা, আমি থাকবার পারুম না। মনীষা মনীষা চলে যাও না, যাও না আমার ছাইরা মনীষা।
কুয়াশা কুয়াশা
বেশ জটিল রহস্যের মধ্যে আছি আজকে আমরা, অদ্ভুত ঘটনা। যাই হোক, আর কথা না বলি, এত জটিল রহস্যের মধ্যে যদি আমি কথা বলতে থাকি তাহলে সেটা ইন্টারাপশন ছাড়া অন্য কিছু হবে না, চলে যাই তাহলে শেষ পর্বে। সেখানেই রয়েছে সব রহস্যের উত্তর। আসুন তাহলে শুরু করি শেষ পর্ব। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে। পীযূষের কথা কেউ কোনোভাবে বিশ্বাস করে না। পীযূষ হাজারবার করে বোঝানোর চেষ্টা করলেও মনীষা তাকে ছেড়ে কোথাও যায়নি, কিন্তু কেউ তার কথা মানতে চায় না। মনীষার কাছ থেকে একটা কথা শুনতে শুনতেও পীযূষের শোনা হয় না যে কে মনীষার এই অবস্থা করেছে। মনীষা তাকে কিছুই বলে না, কারণ মনীষা বারবার বলে এর প্রতিশোধ সে নিজে নেবে। পীযূষ কিছুটা আন্দাজ করতে পারছে যে কে মনীষার এই পরিণামের জন্য দায়ী, কিন্তু পীযূষ কিছুই করতে পারছে না। এদিকে হারাধন আর লতা তার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। তাদের সহ গ্রামের প্রায় সবারই ধারণা পীযূষ পাগল হয়ে গেছে, বিয়ে করে সংসার করলে সবকিছু ঠিক হয়ে যাবে। পীযূষ তাদেরকে শেষ পর্যন্ত বোঝাতে পারে না যে মনীষার একটা অস্বস্তি সে সত্যিই তার আশেপাশে অনুভব করে। হারাধন আর লতাকে সে তার বাবা মায়ের মতো না, তার চেয়ে অনেক বেশি সম্মান এবং শ্রদ্ধা করে। তাই শেষ পর্যন্ত তাদের কথা কিছুতেই ফেলতে পারল না। কাকুলি নামের একটা মেয়েকে তারা পীযূষের জন্য পছন্দ করেছে। পীযূষ সেই মেয়েটাকে একবারের জন্যও না দেখে বিয়ে করে ফেলল। কাকুলি মেয়েটার বয়স খুবই অল্প, দরিদ্র পরিবারের মেয়ে হয় পীযূষকে পাগল ভেবেও তার বাবা মা বিয়ে দিতে রাজি হয়। পীযূষের চারপাশে কি হচ্ছে সেসব নিয়ে পীযূষের কোনো মাথা ব্যথা নেই। বিয়ের সমস্ত সময়টা জুড়েই সে কেমন যেন আনমনা হয়ে থাকে। বিয়ের আয়োজন শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। পুরোটা সময় জুড়েই বিয়ের বাড়ির পাশে একটা কুকুর বসে কান্না করতে থাকে। যাবতীয় সব আওয়াজ ছাড়িয়ে সেই বিশ্রী কান্না সবার কানে লাগছিল। আর সেদিন রাতে
সবাই বলে আপনি নাকি পাগল। আপনি কি সত্যি পাগল? আমার কিন্তু আপনারে দেখে পাগল মনে হইতেছে না।
পাগলামি তো এখনো দেয়া হই নাই। সব যাইনা হইনা আমার বিয়া করতে চাইয়া তুমি ভুল করছো, সেটার ফল পাইবা।
একি আপনি কই যান?
মনীষার কাছে।
মনীষা কেন
এইখানে আইসি যখন সবই জানতে পারবা। আমি রাত কইরা ঘরে থাকি না।
ঘরে থাকেন না, কই যান?
মনীষার কাছে।
আরে দাঁড়ান, এত রাতে আমার এইখানে ধুই আপনি কই যান? দাঁড়ান। কেডা
আমি তোমার শাশুড়ি, দরজাটা খোলো।
এত রাইতে কিছু হইল নাকি? আরে কেউই তো নাই। মা মা কোনো জবাবও তো দেয় না। কেডা
আমি দরজাটা খুলো তো মা।
জি খুলতেছি। দরজার বাইরে তো কেউ নাই, কি জালার মধ্যে পড়লাম।
কাকলি কাকলি, দরজাটা খোলো।
তিনি তো কইল রাইতে বাড়ি থাকে না, আবার এর মধ্যে শৈল হইল। কিসব হইতেছে আমি তো কিছুই বুঝতেছি না। আমি স্পষ্ট শুনলাম আমার ডাকলো, দরজা খুলে দেখি কেউই নাই। মা, ও মা, একটু বাইরে আন।
কি ব্যাপার, বউয়ের কণ্ঠ শুনতেছি মনে হয়। কি গো বউ, এত রাইতে তুমি উনানের মধ্যে দাঁড়ায় কি করতেছ?
মা, আমি একলা থাকতে পারতেছি না, বারবার কি যেন বাইরে থেকে ডাক পারতেছে। একবার মনে হলো আপনি, একবার মনে হলো বাবা, আর একবার মনে হলো উনি।
একলা মানে পিজুষ কই?
জানি না তো, কইল রাইতে নাকি বাড়ি থাকে না, কার লোকে দেখা করতে যায়, এ কথা কইয়া বাইর হয়ে গেল।
অরে কাইল দেখতাছি, তুমি আসো আমার ঘরে আসো।
আমায় ভাসাইলি রে, আমায় জুবাইলি রে,
ভাসা মৌনা ধরে আমি সুন্দর করে ঝুলাব।
কেরা কইলে কথা,
সামনে আয়া কও দেখতাছি কিরাকারে ঝুলাই।
তুই
তুই ঝুলাইবি আমারে? তুই তো সব জানোস, কে কারে ঝুলাইবার পারে। ঝুলবি নাকি ক, আমি ঝুলাইতেছি তরে। বাঘ বাঘ সামনে তে। আমায় বাসাইলি রে, আমায় জুবাইলি রে, অকুল দরিয়ার কোন কুল নাই রে।
কে কেমনি ঝুলায়?
কেরা কেরা, আমার কেরা কথা,
এত রাত বিরাইতে কেডা মস্করা করে মন লোকে, ভালো হইব না কিন্তু। কেডা
ভালো তো মেলা কিছু হয় নাই কাকা, আমার সাথে যা হয়েছে তাকে ভালো হয়েছে।
মনীষা তুই এখানে? না এটা হইবার পারে না, আমি ভুল দেখতেছি।
ভুল এতদিন হয়েছে কাকা, এমন যা হইতাছে যা হইব।
কিন্তু আমি তো তোরে এই নিজের দুই হাত দিয়ে শেষ করে ফেলাইছিলাম, তারপর গাছের সাথে ঝুলাই দিছিলাম, তারপর নিজের চোখের সামনে সৎকার করছি, এটা হইবার পারে না, এটা হইবার পারে না।
সৎকার আমার শরীরে হয়েছে কাকা, কিন্তু আমার আত্মার হয়ে নাই। আমি শান্তি পাব।
আমার মাফ করে দেব নিশা, আমি তোর সেই ছোট্ট গোলে পিঠে করে মানুষ করছি, আমার খাই না দে মা। ভালো হইব না কিন্তু মনীষা, মনীষা।
তোমার বাবারে চা দিয়ে আইসো?
হ, মুড়িও দিছি লগে।
দেহি নুনটা আগে দাও তো।
এই নেন মা, একটা কথা আসিল।
কও।
উনি কি আসলে পাগল?
না রে মা, ফোলা পানের মুখ তো এই জীবনে দেখা হইল না। ওরে আমি নিজের ছেলের মতোই মানুষ করছি, আমার ওরে বিদায় স্টোর ওই দেখাশোনা করত, হঠাৎ কি ঠিক কাজে কি হয়ে গেল ভালো পোলাডা।
সে কাল রাইতে মনীষা কইরা কার কথা জানি কইতেছিল, সেটা কেডা?
আমার গোপারেরই একটা মাইয়া, অরে নিয়ে এত কিছু কইতে গেল। পিজুষের সাথে ওর সম্পর্ক আছিল, মায়াটা গলায় ফাঁস দিয়ে মরল, তারপরে পোলাডার এই গতি।
গেছে কাকিমা? গেছে। ওই পিজু, আমি জানতাম ওই এইসব করছে।
কি হইছে?
তুই সারা রাত কই আসিলি? কি উল্টা পাল্টা বকতাছস
মনীষা? ওর প্রতিশোধ নিছে, ওই বিজুর লাশ অমনেই ওই গাছের সাথে জুইলা আছে।
হায় ভগবান, মা উনি এসব কি কয়?
বিজুর লাশ কি কস?
হ, আমি যাই কাকিমা, বিদায় স্টোরে যাই, সব সাজাইতে হইব, আমি নিজে সব সাজাই দিব, আমি নিজে খাড়াই থাকি লাশ পুরামু। আমি যাই কাকিমা, আমি যাই।
পিজুষ, ওই পিজুষ, পিজুষ শোন বাবা।
হায় ভগবান, এ মানুষ তো সত্যি পাগল, কই আইসা বললাম আমি?
একটু ঠান্ডা হও মা, সব ঠিক হয়ে যাইব, একটু শান্ত হও। আমার ঘরে এলেন কেমন কইরা?
আমি মনীষা।
ও বাবা গো, মা, ও মা,
বাসতে চাইলে কালকে জেলা যাবি।
আমি যাইতেছি। আমি কইছি না রাইতে আমি ঘরে থাকি না, মনীষা আমারে ডাকে। তুমি সেটা কর কে? আমার মনীষার কাছে যাইতেই হইব। আজ আমাকে আনন্দের দিন, মনীষা ওর প্রতিশোধ নিছে। এ কি মনীষা, কাকলি, এইসব কি দেখতেছি?
আমি পিজুষ, মনীষা।
ওরে কেন ধরছ? ওরে সাইরা দাও, ওর তো কোনো দোষ নাই।
ওরে এন্টিকা শোনা যায় দেখো, বাসতে চাইলে শোনা যায় দেখো।
তোমার প্রতিশোধ তো তুমি নিশোই মনীষা, আর আমি তো তোমারই আছি। ওরে সাইরা দাও, ও এমনি চইলা যাইব।
মা বিহুষ, আমার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয় নাই, আরো বাকি আছে।
আরো বাকি আছে? আরো কেউ আসিল? আমারে কো মনীষা।
সব জানতে পারবা বিহুষ, সব জানতে পারবা।
মনীষা কই গেল?
কাকলি অজ্ঞান হয়ে গেল। এরপর থেকে পিজুষা রাতে ঘরের বাইরে থাকত না, কারণ প্রতি রাতে মনীষা এসে কাকলির উপর ভর করত। পিজুষ কিছুতে বুঝতে পারছে না মনীষার মৃত্যুর পেছনে আর কার হাত থাকতে পারে। এদিকে পিজুষের ধীরে ধীরে কাকলির জন্য খারাপ লাগতে শুরু করলো। কাকলিও কেমন যেন হয়ে গেছে, সারা দিন শরীর ব্যথায় কোকাতে থাকে। আশেপাশের মানুষ সবাই বলতে শুরু করলো পাগলের সাথে সংসার করার মজা এবার টের পাবে। এইসব কথা পিজুষের কানে তোলার কথা না, কিন্তু তবুও কেন জানি কাকুরের জন্য তার মায়া জন্মাতে লাগলো। মনীষার সাথে রাতের পর রাত কথা বলার সময় সে প্রায় মনীষাকে বলতো কাকুরই তো কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিতে, কিন্তু তাতে মনীষা আরো বেশি কষ্ট দিত ওকে। পিজুষ একটা সময় পর মনীষাকে মুক্তি দিতে চাইল। সে বারবার জানার চেষ্টা করতে থাকে মনীষার মৃত্যুর পেছনে কার হাত আছে, কারণ সে জানে একমাত্র প্রতিশোধ নিতে পারলেই মনীষার মুক্তি। কিন্তু মনীষা কিছুতেই তাকে নাম বলে না। মনুষ্যের জীবন কত অদ্ভুত! পিজুষ মনীষার জন্য সব করতে পারত, অথচ এই কয়েকদিনে কাকুলির জন্য তার একটা অদ্ভুত মায়া জন্মে গেল। আর এর মধ্যে একদিন এইসব কি হইতাছে আমি কিছুই বুঝতাছি না। বিয়া করাইলে সব ঠিক হইব, কইরা কইরা এই নির্দোষ মাইয়াটার জীবন নষ্ট করে ফেলাইলাম।
তাই তো মনে হইতাছে, মানুষের জীবনটা তো একটা ধাঁধা লতা।
আপনি ওরে একটা ব্যবস্থা করেন, না হইলে ওরে কাকলি রেলওয়ে শহরে পাঠাই দেন।
বিজুষের বাঁশ ধারে বৈশা থাকা, বিজুর এমনি মইরা যাওয়া, এসবই এক একটা গোলক ধাঁধারতা। আমরা যা দেখবার পাই তাই সত্য, যা দেখবার পাই না সেটা সত্য না, তা তো না।
আপনার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না।
ওই মনীষা ছায়ার মতো পিজুষের লগে থাকব, পিজুষ যেই হানেই থাক ওই ছায়া ওর লগেই যাইব।
এর তো একটা সমাধান আছে নাকি?
এইটা তো জানি না লতা। তয়
কাকা, খবর আইছে কাকা, খবর আবার আইছে কাকা।
পিজুষ কি হয়েছে?
সফল ঘোষ কাকা, সফল ঘোষের লাশ ওই গাছের সাথে অমনি ঝুলে আছে।
কি কস?
হ চলেন কাকা, বিদায় স্টোরে চলেন, সব সাজাইতে হইব, ওরেও আমি নিজে খাড়াইয়া থেকে পুরানো।
তুই যা, আমি আইতাছি।
কাকা আরেকখান কথা, কাকলি মায়াটা ভালো, ওরে এইখান থেকে চলে যেতে কর, এইখানে থাকলে ভাসব না।
আচ্ছা ঠিক আছে, আমি ওরে ওর বাপের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতাছি।
গল্পটা এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু হল না। পিজুষ এরপর প্রত্যেক সন্ধ্যায় ওই বাঁশ ঝাড়ে বসে থাকে। মনীষা হয়তো আর আসে না, কারণ তার প্রতিশোধ নেওয়া শেষ, কিন্তু পিজুষ বসে থাকে, অপেক্ষা করে, আর কাকলিও অপেক্ষা করে। কোনদিন হয়তো পিজুষ ভালো হয়ে ফেরত আসবে, আর হারাধন অপেক্ষা করে বিদায় স্টোরে, কারণ সে জানে এ সবকিছুর পরিণতি মৃত্যু। আচ্ছা গল্পটি শেষ হয়ে গেল। আজকে আপনাদের জন্য যিনি লিখেছেন অনিকা চৌধুরী, প্রিয়ন্তি এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ। সবাইকে আরো একবার আগামী সপ্তাহে কুয়াশা শুরবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।
কুয়াশা।